নমস্কার। জীবনবাণী অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুকে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন। তাহলে দেরি নয় বন্ধু, শুরু করছি আজকের জীবনবাণীর অনুষ্ঠান। পবিত্র বাইবেল বলে, একজন পাপী মন ফিরালে স্বর্গে আনন্দ হবে। প্রভু যীশু এ পৃথিবীতে এসেছিলেন পাপীদের পরিত্রাণার্থে। যে কেউ তাকে বিশ্বাসে গ্রহণ করে সে পরিত্রাণ পায়। ঈশ্বর আমাদের বিশ্বস্ত থাকতে বলেছেন। আমাদের অবিশ্বস্ততা অনন্ত মৃত্যুর দিকে নিয়ে যায়, কিন্তু বিশ্বস্ততা অনন্ত জীবনের দিকে নিয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধু, আজকের আলোচনার মাধ্যমে আপনি আপনার জীবনের সিদ্ধান্ত গ্রহণ করুন।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা এবং আজকের জীবনবাণী অনুষ্ঠানে সাদর অভ্যর্থনা। এর আগে আমরা ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র আলোচনা করতে গিয়ে তিনের অধ্যায় আমরা ১৩ পদ পর্যন্ত আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিক আলোচনায় আজকের আমরা তিনের অধ্যায় ১৪ পদ থেকে আলোচনা শুরু করব। এর আগে আমরা শুনেছি যে মণ্ডলী খ্রিস্টের দেহ এবং খ্রিস্ট হলেন মণ্ডলীর মস্তক। এ এক নিগূঢ় তত্ত্ব, এক জটিল রহস্য। ওই রহস্য বোঝাতে গিয়ে সাধু পৌল দেখিয়েছেন যে মণ্ডলী কেবলমাত্র খ্রিস্টের দেহ নয়, কিন্তু ঈশ্বরের মন্দির। আর ওই মন্দির গাঁথার মধ্যে রয়েছে দুই প্রকার মানুষ, এক যিহুদী, দ্বিতীয় পরজাতি, এবং পরজাতি বলতে গেলে আমি আপনি এর মধ্যে সামিল হচ্ছি। আমরা এও দেখেছি যে আমরা যখন খ্রিস্টের দেহস্বরূপ, অর্থাৎ মণ্ডলী যখন খ্রিস্টের দেহস্বরূপ, আমরা তাঁর অঙ্গ প্রত্যঙ্গ, আর তিনি হলেন আমাদের মস্তক। আজকের তিনের অধ্যায় আমরা ১৪ পদ থেকে পাঠ এবং আলোচনা শুরু করব। আমার সামনে যে বাইবেল আছে তা ৩৮৭ পৃষ্ঠায়, ইফিসীয় তার তিনের অধ্যায়, লেখা আছে প্রার্থনা ও ধন্যবাদের উচ্ছ্বাস। ১৪ পদে এই কথা লেখা, এই জন্য স্বর্গস্থ ও পৃথিবীস্থ সমস্ত পিতৃকুল যাহা হইতে নাম পাইয়াছে সেই পিতার কাছে আমি জানুপা দিতেছি। আসুন আমরা ঈশ্বরে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। আলোচনায় যাওয়ার পূর্বে পরম প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামের ধন্যবাদ করি। আজকের এই সুন্দর সময় সুযোগ তুমি দিয়েছ তোমার বাক্যের নিকটবর্তী হয়ে তোমার বাক্যের গভীরতা উচ্চতা উপলব্ধি করতে তুমি আমাদেরকে সাহায্য করো। তোমার পবিত্র বাক্যের জন্য ধন্যবাদ করি, যে বাক্য আমাদেরকে সান্ত্বনা দেয়, যে বাক্য আমাদেরকে শক্তিযুক্ত করে এবং সর্বোপরি যে বাক্য আমাদেরকে সত্যে নিয়ে যায়। তোমার অসীম প্রেমে তুমি তোমার সেই বাক্যকে আমাদের কাছে দিয়েছ। তোমায় ধন্যবাদ দি প্রভু। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, আমাদের প্রত্যেক শ্রোতাবন্ধুর জীবনে, তাদের ব্যক্তিগত জীবনে, কার্যক্ষেত্রে, তাদের পরিবারে, সর্ববিষয়ে তুমি প্রথম এবং প্রধান স্থান নাও, যেন তারা তোমাকে সম্মান এবং অধিকার দিয়ে জীবনে আশীর্বাদের পথে এগোতে পারে। তোমার বাক্যই সেই জীবন পথের আলোস্বরূপ, যেন আমরা সঠিক পথে চলতে পারি। আজকের দিনে প্রার্থনা করি, বিশেষ করে যারা ভয়ঙ্কর সব রোগে ভুগছেন, যেমন এইডস, যক্ষা, কুষ্ঠরোগ ইত্যাদি ভয়ঙ্কর রোগে যখন আমরা পড়ি প্রভু, আমরা আশাহত হই, কিন্তু আমরা প্রার্থনা করি তোমাতে আমাদের রয়েছে আশা। এই সমস্ত ভয়ানক রোগ থেকে তুমি আমাদেরকে মুক্ত করো যারা আমরা অসুস্থ। তোমার কাছ থেকে আমরা শক্তি, তোমার কাছ থেকে আমরা সুস্থতা ভিক্ষা করি। তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো। সকল ধন্যবাদ, গৌরব, মহিমা তোমারই হোক। ত্রাণকর্তা যীশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে ইফিসীয় তার তিনের অধ্যায় ১৪ এবং ১৫ পদ পাঠ করেছি। আমরা দেখেছি সাধু পৌল শুরু করেছেন এই জন্য বলে। এই জন্য বলতে কি জন্য, এটাই প্রশ্ন, এবং এর উত্তর হচ্ছে ইফিসীয়দের প্রতি পৌলের গভীর উদ্বেগ। তিনি চাইছিলেন যে ইফিসীয় মণ্ডলী ও স্বর্গীয় মণ্ডলীর সত্য বুঝতে পারে এবং তারাও ওই মণ্ডলীর অংশ হয় আর ঈশ্বরের অনুগ্রহদান লাভ করে, তারাও আনন্দ করে ও ধন্যবাদের উচ্ছ্বাসে ভরে ওঠে। এই বিষয়টা বোঝাবার জন্যই মূল বক্তব্যের মধ্যে পৌলকে অনেক কথা বলতে হল। আমরা দেখেছি যে পৌলের প্রার্থনাশীল জীবন ছিল। ইফিসীয়দের প্রতি পত্রে সাধু পৌলের আরও একটা বড় প্রার্থনা আমরা দেখতে পাই। এই প্রার্থনার ভিতর দিয়ে তিনি যেন মণ্ডলীকে ঈশ্বরের কবিতার মতো দেখছেন। সাধু পৌল পবিত্র আত্মার মন্দির ওই যুগের মহান রহস্য দেখে ঈশ্বরের চরণে প্রার্থনা রাখছেন, যেন বিশ্বাসী বর্গরাও ওই আনন্দে উপভোগ করতে পারে। তিনের অধ্যায় ১৫ পদটি পাঠ করলে আমরা আরও একটা বিষয় লক্ষ্য করি, যে সাধু পৌল কিভাবে প্রার্থনা করছেন। তিনি পিতার সম্মুখে হাঁটু গেড়ে বিনতি জানাচ্ছেন। লেখা আছে, আমি জানু পাতিতেছি। আমি একথা বলছি না যে আপনাকে হাঁটু গাড়তেই হবে, কেননা হয়তো আপনার শারীরিক অসুবিধা অথবা অভ্যাস না থাকায় লজ্জা আসে বা অস্বস্তি বোধ হয় বা কষ্ট হয়, প্রার্থনায় আপনার তা বাধা আসতে পারে। সুতরাং প্রার্থনা করুন, তবে হাঁটু গেড়ে প্রার্থনার অভ্যেস করা ভালো। প্রভুর এক দাস এই হাঁটু গেড়ে প্রার্থনার বিষয় একটা ঘটনার কথা লিখেছেন তার পুস্তকে। যখন তিনি কোনো এক মণ্ডলীতে প্রার্থনা সভা চালাচ্ছিলেন, ছোট গির্জা, কিন্তু গির্জা উপাসকে পূর্ণ ছিল, তিনি বললেন, আসুন আমরা মস্তক অবনত করি, প্রার্থনায় যাই। তিনি লিখেছেন তিনি চোখ বন্ধ করেছিলেন, কিন্তু মনে হল যেন গির্জার সমস্ত উপাসকেরা গির্জা ছেড়ে চলে গেলেন। তিনি লিখছেন যে আমি চোখটা খুলে একটু দেখে নিলাম, দেখলাম গির্জে ঘর ফাঁকা। যাই হোক, তিনি প্রার্থনা করলেন এবং আমেন বলার সঙ্গে সঙ্গে সমস্ত গির্জার মধ্যে আমেন প্রতিধ্বনিত হল এবং দেখা গেল মাটির তলা থেকে যেমন অঙ্কুর ফুটে বের হয়, গির্জার বেঞ্চের আড়াল থেকে সেই রকম এক একটা মাথা বার হয়ে এল। প্রত্যেক উপাসক হাঁটু গেড়ে প্রার্থনায় যোগ দিয়েছিলেন, তাই তিনি তাদেরকে দেখতে পাননি। সত্যি সেদিন সেই প্রার্থনা সভা অতি সুন্দর সভা হয়েছিল। আজকাল দেখি আমরা গির্জাঘর কত ভালো করে সাজাতে পারি, ভালো ফরাস বিছাই, কিন্তু ঈশ্বরের সাথে আমাদের যে সম্পর্ক সেই বিষয়ে আমরা ভুলে যাই। আমাদের মনে রাখতে হবে যে আমরা স্রষ্টা ঈশ্বরের জীব, সুতরাং আমরা তাঁর সামনে যখন আসব তখন আমাদের নত নম্র হতে হবে। সাধু পৌল হাতের ও হাঁটুর উপর ভর দিয়ে প্রার্থনা করতেন। পবিত্র শাস্ত্রে দেখি আমাদের প্রভু যীশু গেতসিমানি বাগানে মাটিতে উবুড় হয়ে প্রার্থনা করছেন। আর কি উদাহরণ দেব। সুতরাং প্রার্থনা করার জন্য হাঁটুর উপর আসাটাই মনে হয় খুবই উপযুক্ত অবস্থা। চেয়ারে বা আরাম কেদারায় বসে ঈশ্বরের সামনে প্রার্থনা করাটা ঠিক শোভনীয় নয়। আর একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, যে সাধু পৌল প্রভু যীশু খ্রিস্টের নামে তাঁর প্রার্থনা পিতার চরণে রাখছেন। আমরা একের অধ্যায় ১৭ পদে সেই বিষয় আমরা দেখেছি। আমার বোধ হয় সাধু পৌল যেভাবে প্রার্থনা করছেন সেটাই উপযুক্ত পন্থা। প্রভু যীশু কি বলেন সে বিষয়ে আমরা একটু শুনে নিই। তিনি বলেছেন যোহন লিখিত সুষমাচারের ১৬ অধ্যায় ২৩ পদে, সত্য সত্য আমি তোমাদিওকে বলতেছি, পিতার নিকটে যদি তোমরা কিছু যাচনা কর, তিনি আমার নামে তোমাদিওকে তাহা দিবেন। যীশুর শিষ্যরা তিন বৎসর তাঁর সঙ্গে তাঁর পাশে পাশে ছিলেন। ছোট ছেলেরা যেমন বড়দের পাশে পাশে থাকে, তাদের কোনো চিন্তা ভাবনা থাকে না, তারা চিন্তাও করে না কোথা দিয়ে কেমন করে কি হবে। একদিন প্রভু যীশু শিষ্যদের জানালেন যে সময় আসছে তিনি শিষ্যদের ছেড়ে চলে যাবেন। আর যীশু শিষ্যদের বলছেন তাঁর যাবার পর আর তারা তাঁর কাছে চাইবেন না, কিন্তু তাদের যা কিছু প্রয়োজন হবে সেই বিষয়ে সরাসরি পিতার কাছে বিনতি করতে হবে এবং সেই প্রার্থনা যীশুর নামে চাইলে তারা পাবেন। প্রভু যীশুর ওই কথার অর্থ কি? আমরা জানি যে প্রভু যীশু আমাদের মধ্যস্থ, পিতা ঈশ্বর ও আমাদের মাঝে। আমরা যদি সরাসরি পিতার কাছে পৌঁছাই আমরা প্রভু যীশুকে উপেক্ষা করব। যীশু তো বলেছেন যে তোমাদের পিতার কাছে যেতে হলে আমার মধ্যে দিয়েই যেতে হবে, আমার নামে চাইতে হবে। প্রভু যীশু আমাদের প্রার্থনা পিতার কাছে তুলে ধরবেন। প্রার্থনা করার সময় আমাদের সাবধানতার সাথে প্রার্থনা করা প্রয়োজন। প্রভু যীশু বলেছেন প্রার্থনার সময় পুনরুক্তি করো না। সাধু পৌল সবসময় ছোট প্রার্থনাই করতেন। ইফিসীয় পুস্তকে বা পত্রে দুটি প্রার্থনা এবং ফিলিপীয় পত্রে একটি প্রার্থনা বেশ ছোট। বাইবেলের অন্যান্য প্রার্থনাও ছোট। প্রভু যীশু নিজে বলেছেন তোমরা পরজাতিদের মতন পুনরুক্তি করো না। তারা ভাবে অনেক কথা বললেই তাদের প্রার্থনা গ্রাহ্য হবে। ইসরায়েলের জন্য মসির প্রার্থনা কেবলমাত্র তিনটি পদে সারা হয়েছে। কর্মিল পাহাড়ের উপরে এলিও যখন একা ঈশ্বরের পক্ষে দাঁড়িয়ে প্রতিপক্ষ বালদেবের পুরোহিতেরা, এলিও ভাওবাদী, যে প্রার্থনা করলেন তা মাত্র এক পদ। নহিমিয়ের বড় প্রার্থনা মাত্র ৭ পদ। আর আমাদের প্রভু যীশুর যে প্রার্থনা যোহন লিখিত সুষমাচারে ১৭ অধ্যায়ে লিপিবদ্ধ করা হয়েছে তা পড়তে ৩ মিনিট মাত্র সময় লাগে। সব থেকে ছোট প্রার্থনা আমরা দেখি পিতরের মতিলিখিত সুষমাচারের ১৪ অধ্যায় ৩০ পদে। গালিল সাগরে ডুবে যাবার সময় ওই প্রার্থনা তিনি করেছিলেন। অনেক সমালোচকরা বলেন ওটা প্রার্থনা নয়, কিন্তু প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আমি বলি ওটা অবশ্যই প্রার্থনা এবং ওই প্রার্থনার সঙ্গে সঙ্গে গ্রাহ্য হয়েছিল এবং পিতর রক্ষাও পেয়েছিলেন। প্রার্থনা সকল সময় সংক্ষিপ্ত হবে এবং প্রয়োজন বিষয়টি স্পষ্ট হতে হবে। ৩ অধ্যায় ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে আমরা আলোচনায় রয়েছি ১৫ পদে লেখা যে সেই পিতার কাছে আমি জানুপাতি দিচ্ছি যেন তিনি আপনার প্রতাপধান অনুসারে তোমাদিওকে এই বর দেন যাহাতে তোমরা তাহার আত্মা দ্বারা আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হও। আমরা ইফিসীয় পুস্তকে দুটি মহা প্রার্থনার কথা জেনেছি। প্রথম প্রার্থনা ১ অধ্যায় ১৫ থেকে ২৩ পদে, সাধু পৌল চেয়েছিলেন যেন ইফিসিয়েরা বা ইফিসিয়ের বিশ্বাসীবর্গেরা পবিত্র আত্মা প্রদত্ত জ্ঞানালোকে আলোকিত হয়। আর এই দ্বিতীয় প্রার্থনায় সাধু পৌল চাইছেন ইফিসীয় খ্রিস্টিয়ানেরা যেন নিজেদের অন্তরে খ্রিস্টের অবস্থিতি জ্ঞাত হতে সমর্থ হয়। যখন বিশ্বাস দ্বারা আমাদের অন্তরে খ্রিস্ট যীশু বাস করেন, তখন আমরা খ্রিস্টীয় আনন্দ, প্রত্যাশা ও শক্তির রহস্য অবগত হই। তাই সাধু পৌল তাঁর দ্বিতীয় প্রার্থনায় ইফিসীয়দের জন্য করেছেন যেন তারা খ্রিস্টকে হৃদয়ে উপলব্ধি করতে পারে। এরপরে দেখি ১৭ থেকে ১৯ পদে, আমি পাঠ করছি ১৬ পদ থেকেই, যেন তিনি আপনার প্রতাপধান অনুসারে তোমাদেরকে এই বর দেন, যাহাতে তোমরা তাহার আত্মা দ্বারা আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হও, যেন বিশ্বাস দ্বারা খ্রিস্ট তোমাদের হৃদয় বাস করেন, যেন তোমরা প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হইয়া সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হও যে সেই প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা ও গভীরতা কি, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম তাহা যেন জানিতে সমর্থ হও, এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হও। আমরা যদি যথোচিত খ্রিস্টীয় জীবনযাপন করতে চাই, তাহলে কেবলমাত্র খ্রিস্টকে জানলেই হবে না, কিন্তু প্রভু যীশু খ্রিস্টকে জীবন্ত ও সন্নিহিত ত্রাণকর্তা ও বন্ধু বলে চেনাও আবশ্যক। আমরা তখন সাধু পৌলের মতন বলতে পারব গালাতীয় তার ২ অধ্যায় ২০ পদে, আমি নই কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত। আমরা দেখি এখানে যে সাধু পৌলের প্রার্থনা ইফিসীয়দের জন্য, তারাও যেন তার মতো তাদের জীবনে খ্রিস্টের অবস্থিতি উপলব্ধি করে। প্রভু যীশু যা হৃদয়ে বাস করেন তার কোন বিজ্ঞাপনের প্রয়োজন হয় না, সে অহংকার করে না কিন্তু নত নম্র স্বভাবের হয়। তার মুখে সর্বদা থাকে প্রশংসা, গান ও ধন্যবাদ। তারা নিজেদের সাধুতায় অপরের উপরে যথেষ্ট প্রভাব বিস্তার করে। তারা অপর ভাই বোনকে তুচ্ছ জ্ঞান করে না। অনেক সময় কোনো কোনো খ্রিস্টিয়ান ধরে নেন যে খ্রিস্ট যীশু তাদের জীবনে আছেন, কিন্তু ওই ধরে নেওয়া জীবনে যথোচিত ফলোৎপাদন করে না। ফলোৎপাদন তখনই হয় যখন প্রকৃতভাবে খ্রিস্ট আমাদের হৃদয়ে অবস্থিতি করেন। কিভাবে আমাদের খ্রিস্টের অবস্থিতি উপলব্ধি হয়? তিনি আমাদের সান্ত্বনা করেন, নিরাশা হতাশা দূর করেন এবং আমাদের হৃদয় অপূর্ব আনন্দে ভরে যায়। আবার ঠিক উল্টো বিষয় দেখি, যার হৃদয় খ্রিস্ট নেই তারা সাংসারিক, স্বার্থপর, রাগী স্বভাবের হয়। হারিয়ে যাওয়া খ্রিস্টানকে দেখলেও প্রভুর কাছে ফিরিয়ে আনার চেষ্টা করে না, তারা শুধু আমি ও আমার এই চেষ্টা নিয়েই চলে। তারা শুধু নিজের এবং নিজের পরিবারের কথা, নিজের স্বার্থের কথাই চিন্তা করে। প্রভু যীশু খ্রিস্ট আমাদের জীবনে আসতে চান। তিনি তো বলেছেন প্রকাশিত বাক্যে ৩ অধ্যায় ২০ পদে, দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি। এই দ্বার হল আমাদের হৃদয় দ্বার, আর সেই দ্বারে তিনি তার বাক্যের মধ্যে দিয়ে, চেতনার বাণীর মধ্যে দিয়ে তিনি বারবার আঘাত করে চলেছেন এবং আঘাত করে থাকেন। এখন আমরা যদি উদ্যোগী না হই আর আমাদের হৃদয়ের দরজা না খুলি, তিনি তো দ্বার ভেঙে আসবেন না। যোহন লিখিত সুসমাচারের ১৫ অধ্যায় ৪ পদে যীশু বলেছেন, আমাতে থাকো আর আমি তোমাদিগকে থাকি। আমাদের বিশ্বাস দ্বারা খ্রিস্টকে হৃদয়ে আনতে হবে, তিনি আমাদের মধ্যে বাস করবেন। যে ব্যাপারটা কথা হচ্ছে তা কোনো মতে সহজ বিষয় নয়। আর সাধু পৌল বিলক্ষণ এই বিষয়ে বুঝেছিলেন, আর তাই তো তিনি ইফিসীয় খ্রিস্ট বিশ্বাসীদের জন্য ঈশ্বরের চরণে প্রার্থনা রেখেছিলেন যেন তারা খ্রিস্টের উপস্থিতি বিষয় অনুভব করতে পারে। যাদের জীবনে পৌলের প্রথম প্রার্থনা ফল প্রদান করেছে তাদের জীবন কেমন হবে? সাধু পৌল বলছেন, যেন বিশ্বাস দ্বারা খ্রিস্ট তোমাদের হৃদয় বাস করেন, যেন তোমরা প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হইয়া সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হও। দেখুন, যে জীবনে খ্রিস্ট থাকেন, সাধু পৌল সেই জীবনকে একটা বৃক্ষের বা গাছের সঙ্গে তুলনা করেছেন। প্রেমরূপ মাটিতে ওই বৃক্ষ বা গাছ রোপিত হয়ে বেড়ে উঠছে, অথবা একটি বাড়ির সাথে তুলনা করেছেন যা প্রেমরূপ মাটির উপরে দাঁড়িয়ে আছে, যে বাড়ির ভিত্তিমূলই হচ্ছে প্রেম। খ্রিস্টপূর্ণ জীবন যে কোনো সুফল উৎপাদন করুক না কেন, তা প্রেম দ্বারাই উৎপন্ন করে। নির্মাতা প্রেমেই আপন কার্য সম্পাদন করেন। আবার আরেকটা দিক আছে, যে মানুষের হৃদয়ে খ্রিস্ট আছেন, সেই জীবন যে অপরের প্রীতিজনক হবে এমন নয়। হৃদয়ে খ্রিস্ট যীশু বাস করছেন, অথচ মানুষকে কোনোভাবে তুষ্ট করতে হবে, এই করতে গিয়ে আমরা অনুচিত বা অন্যায় কাজও করে ফেলতে পারি। পক্ষান্তরে যার হৃদয়ে খ্রিস্ট যীশু বাস করেন, সে অপরের এমনকি শত্রুরও মঙ্গল কামনা ও মঙ্গল সাধন করবে। প্রেমে বদ্ধমূল বলতে প্রেমে স্থির, বিশ্বাসী ও সুনিশ্চিত সুদৃঢ় হতে হবে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আজকের সেই প্রেমের অনুসন্ধান করি আমাদের হৃদয়ে। আমরা কি আমাদের শত্রুকেও প্রেম করতে পারছি? আমরা কি প্রেমে বদ্ধমূল হয়েছি, যার মধ্যে দিয়ে আমরা সুদৃঢ় হয়ে উঠেছি? আসুন আমরা আপন আপন হৃদয়কে পরীক্ষা করি। খ্রিস্টের প্রেম আমাদেরকে আরও শক্তিযুক্ত, সঞ্জীবিত এবং তাতে একীভূত হতে সাহায্য করুক, যেন আমরা সর্ব অবস্থায় সর্ব পরিস্থিতিতে যেন আমাদের প্রতিবেশীকে নিজের মতন প্রেম করতে পারি। তবেই দেখব প্রকৃত প্রেমের বীজ আমাদের হৃদয়ে সঞ্চিত রয়েছে। ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ করুন, যেন ঈশ্বরের বাক্যের আলোয় আপনি যেন আরও তাঁর নিকটবর্তী হতে পারেন। নিজের প্রচেষ্টা নয়, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ, দয়া, তাঁর প্রেমে আমরা সকলই করতে সমর্থ, কারণ তাঁর শক্তি এবং তাঁর অনুগ্রহ আমাদের জীবনের পক্ষে যথেষ্ট। আসুন প্রার্থনায় অবনত হই। পরম প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামের ধন্যবাদ করি। তুমি অসীম প্রেমে আমাদেরকে প্রেম করেছ, তুমি আমাদেরকে সেই রকম মনোভাব দাও। আমাদের প্রত্যেক শ্রোতাবন্ধুর জীবনে তুমি কার্য সাধন করো। যে কোনো বিভেদের আত্মা, হিংসার আত্মা, দলাদলির আত্মা আমাদেরকে ধ্বংস করে, আমাদের হৃদয়কে কলুষিত করে, সেই সমস্ত বিষয় থেকে তুমি মুক্ত করো। তোমার অপার শান্তি দাও প্রভু, সর্ব অবস্থায় যেন আমরা তোমার উপরে নির্ভর করতে পারি। সকল ধন্যবাদ, গৌরব, মহিমা তোমারই হোক। ত্রাণকর্তা যীশুর নামে প্রার্থনা চাই, আমেন।
প্রতি অনুকূল
শ্রোতা বন্ধু, আজকের সময় এখানেই শেষ। আপনি যদি প্রভু যীশু খ্রিস্ট ও তাঁর জীবন সম্পর্কে জানতে চান, তাহলে শীঘ্রই আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল জীবনবাণী বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আবার বলছি, জীবনবাণী বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। তাহলে ঠিক এই সময় এই দিনে শোনার আমন্ত্রণ জানিয়ে জীবনবাণীর পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।